ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর 12টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি আমি রোকেয়া হায়দার, শ্রোতাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাচ্ছি আজকের অধিবেশনে। আজকে আমাদের অনুষ্ঠান আপনারা যেমন জানেন আধ ঘন্টার, এবং ফেসবুক লাইভ এখন প্রচারিত হচ্ছে না। কোভিড প্যান্ডেমিক এর কারণে আমরা ঘর থেকে অনুষ্ঠান প্রচার করছি, এবং সেই জন্য স্টুডিও ফিরে না যাওয়া পর্যন্ত ফেসবুক লাইভ প্রচার করা আমাদের জন্য সম্ভব হচ্ছে না, আমরা দুঃখিত। তাহলে আসুন আজকে আমরা অনুষ্ঠান শুরু করি। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনায় সংক্রমিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র রোববার সংবাদ মাধ্যমকে তথ্য জানিয়ে বলেছেন, শেখ হাসিনা এক চিঠিতে তাদের দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি আশা প্রকাশ করেছেন যে করোনা মুক্ত হয়ে প্রেসিডেন্ট ট্রাম্প খুব শীঘ্রই অফিসে ফিরে করোনা ভাইরাস এবং এর সাথে যুক্ত অন্যান্য চ্যালেঞ্জ মোকাবেলায় তার দেশকে অব্যাহত নেতৃত্ব দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তিনি যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস মহামারীর কারণে মানুষের জীবন বাঁচাতে এবং ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রেসিডেন্ট ট্রাম্পের গতিশীল নেতৃত্ব ও দৃঢ় আত্মবিশ্বাসের প্রশংসা করেছেন। শেখ হাসিনা বলেন, এই অভিন্ন হুমকিকে দমন করার জন্য বাংলাদেশের জনগণ যুক্তরাষ্ট্রের জনগণের পাশে থাকবে। চিঠিতে শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। এদিকে কুয়েতের নতুন আমির শেখ নওয়াফ আল আহমেদ আল সাবার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বার্তা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন আজ কুয়েত গেছেন। তবে কুয়েতের আমিরের কাছে পাঠানো প্রধানমন্ত্রীর বার্তার বিষয়বস্তু সম্পর্কে কিছু জানা যায়নি। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন,
স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিকের দাবি বিশেষজ্ঞদের সব আশঙ্কা ব্যর্থ হয়েছে। তারা শুরুতে বলেছিলেন বাংলাদেশে রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকবে, লাখ লাখ মানুষ মারা যাবে, বাস্তবে তা হয়নি। কোভিডে বাংলাদেশ এখন অনেকটাই নিরাপদ, আক্রান্ত বিবেচনায় মৃত্যু হারও বিশ্বের সবচেয়ে কম দেশের কাতারে রয়েছে বাংলাদেশ। রাজধানীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত বা আমেরিকার চেয়ে বাংলাদেশ এখন ভালো অবস্থায় রয়েছে। তিনি অবশ্য বলেন, সাবধান থাকতে হবে, মনে রাখতে হবে সাবধানের কোনো মাইন নাই। সাবধান হলেই কেবল করোনা ভাইরাসকে ঠেকানো যাবে, শুধু ভ্যাকসিন দিয়ে সম্ভব নয়। মন্ত্রী বলেন, করোনা কাউকে ছাড়ে না। মার্কিন প্রেসিডেন্টের কথা ভাবুন, তাকেও করোনা ছাড়েনি, ব্রিটিশ প্রধানমন্ত্রীও আক্রান্ত হয়েছিলেন। ওদিকে গত 24 ঘন্টার ফলাফল বিশ্লেষণ করলে বাংলাদেশে করোনা কমে গেছে এমন কোনো ইঙ্গিত মেলে না। এই সময় মৃত্যু বেড়েছে, নতুন 23 জনের মৃত্যু নিয়ে সংখ্যা দাঁড়ালো 5,348 জন। শনাক্ত হয়েছেন 1,125 জন, এই নিয়ে মোট শনাক্তের সংখ্যা 3,68,690 জনে পৌঁছেছে। স্বাস্থ্য বুলেটিনে বলা হয়েছে এ পর্যন্ত 2,81,656 জন সুস্থ হয়েছেন। নমুনা পরীক্ষা করা হয়েছে 19,89,667টি। বাংলাদেশের প্রথম রোগী শনাক্ত হয় গত 8ই মার্চ, প্রথম মৃত্যুর ঘটনা ঘটে 18ই মার্চ। করোনায় বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, এর মধ্যে রোববার থেকে উচ্চ মাধ্যমিকের নবীন শিক্ষার্থীদের পাঠদান শুরু হয়েছে অনলাইনে। এক ভার্চুয়াল অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি অনলাইন ক্লাসের উদ্বোধন করেন। এ সময় মন্ত্রী বলেন, সংকট দেখে ভয় পাবার কিছু নেই, সব সংকটই নয়া সম্ভাবনা তৈরি করে, করোনাও তাই করবে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আমাদের কক্সবাজার সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিলের প্রতিবেদন।
কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে 2 রোহিঙ্গা নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 10 জন। রোববার ভোরে এ ঘটনা ঘটে। নিহত 2 জন হলেন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ইমাম শরীফ ও শামসুল আলম। কুতুপালং থেকে এহসানুল্লাহ নামক এক রোহিঙ্গা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল থেকে 2 জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছেন। এদিকে শরণার্থী শিবিরের বিভিন্ন স্থানে আরো কয়েকটি সংঘর্ষের ঘটনার খবর পাওয়া গেছে। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, কক্সবাজার।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদনে তিনি বলেছেন,
বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হলো পশ্চিমবঙ্গের বীরভূম জেলায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের মোহাম্মদ বাজারে। বিস্ফোরক উদ্ধার করেছে মোহাম্মদ বাজার থানার পুলিশ বলে খবর। পুলিশ সূত্রে জানা গেছে, বীরভূমের জাতীয় সড়কের উপর টহলদারির সময় এই বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়। মোহাম্মদ বাজারের জয়পুর এলাকায় একটি ছোট্ট মারুতি গাড়ির ভিতর থেকে প্রায় 39,000 ডিটোনেটর উদ্ধার করে পুলিশ। সন্দেহ হয় মোহাম্মদ বাজার থানার পুলিশ গাড়িটি ধরে। অভিযোগ, গাড়িটির সঠিক নথি দেখাতে পারেননি চালক। এরপরে গাড়িটিকে আটক করে পুলিশ। গাড়ির ভিতর থেকে উদ্ধার হয় বিস্ফোরক। পুলিশি জেরার মুখে গাড়ির চালক জানিয়েছে, বিস্ফোরক বোঝায় গাড়িটি নিয়ে তিনি রানীগঞ্জ থেকে রামপুরার যাচ্ছিলেন, কিন্তু কী কারণে এত ডিটোনেটর নিয়ে যাওয়া হচ্ছিল তার কোনো সদুত্তর মেলেনি। পাথর খাতানের কাজে ব্যবহারের জন্য না অন্য কোনো কারণে এই বিস্ফোরক মজুতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন বলেই খবর। পরমাশিস ঘোষায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
পরমাশিস ঘোষায় আরেকটি রিপোর্ট।
ভারত চীন সীমান্তে লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষ হওয়ার পর থেকেই ভারত বিরোধী শক্তিগুলিকে প্রকাশ্যেই মদদ দিচ্ছে চীন। পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা থেকে শুরু করে পাক অধিকৃত কাশ্মীরের বালুচিস্তানের ভুলবদল, সবকিছুতে স্পষ্ট হচ্ছে বেজিংয়ের ছায়া বলে জানা যাচ্ছে। এবার শি জিনপিং এর প্রশাসন ভারতের উত্তর পূর্বের কুখ্যাত জঙ্গি সংগঠন উলফা স্বাধীনকেও ভারত বিরোধী কাজে সব রকম সাহায্য করছে বলে জানা গেছে। সম্প্রতি নয়াদিল্লির তরফে অসমের রাজধানী গুয়াহাটিতে অবস্থিত বিশেষ ট্রাইব্যুনালে একটি হলফনামা জমা দেওয়া হয়েছে, যাতে উল্লেখ করা হয়েছে পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন উলফা জঙ্গিরা মায়ানমারের বদলে চীন থেকে কাজকর্ম চালাচ্ছে, সমস্ত কিছু সমেত তাদের মূল ঘাঁটি চীনের ইউনান প্রদেশে সরিয়ে নিয়ে গেছে বলেই খবর। পরমাশিস ঘোষায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আপনি কি ভয়েস অব আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। এনটিভিতে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা, আর টিভিতে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন ভিওএ 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান।
আজকের অনুষ্ঠানে সরকার কবিরুদ্দিন একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন তৈরি করেছেন, আসুন শোনা যাক।
ভয়েস অফ আমেরিকার বেতার তরঙ্গে স্কাইপের মাধ্যমে উপস্থিত হয়েছি আমি সরকার কবিরুদ্দিন, পটোম্যাক থেকে পদ্মা গঙ্গার অধিবেশনে। আমাদের সঙ্গে আজকে পটোম্যাক থেকে পদ্মা গঙ্গার অনুষ্ঠানে উপস্থিত আমাদের একসময়কার অত্যন্ত প্রিয় সহকর্মী ডক্টর অসীম পদ চক্রবর্তী। দর্শক শ্রোতাদের কাছে অসীম চক্রবর্তী নামে বেশি পরিচিত। তিনি এখান থেকে চলে গেছেন অনেক দিন হয়ে গেল, অন্য আরো অনেকজনের মতো। আমরা ভীষণভাবে মিস করি অসীম আপনাকে। কেমন আছেন, কি করছেন আজকাল?
ধন্যবাদ কবির, ভালো আছি। এবং এখন অধ্যাপনা থেকে অবসর নিতে হয়েছে বয়সের কারণে, বয়স 74 হয়েছে, 70-এর পর আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়মে অধ্যাপনা করা যায় না।
আচ্ছা,
সুতরাং অধ্যাপনা নেই, অবসর। এবং অবসরের সময় আমি বিভিন্ন রকম লেখালেখির কাজে ব্যস্ত আছি, গবেষণার কাজে ব্যস্ত আছি, এইভাবেই সময় কাটছে।
জি, আপনার তো লেখালেখি তো আগেও আপনি করতেন, আপনার বই আছে, আপনার থিসিস ছিল ভালো, আপনি বিভিন্ন বিষয়ে লিখতেন, এখন কি গল্প, উপন্যাস এরকম কিছু লিখছেন?
এখন আমি মোটামুটি দু ধরনের লেখালেখি, একটা রিসার্চ ওরিয়েন্টেড,
জি,
অর্থাৎ এখানকার একটা থিঙ্ক ট্যাঙ্ক, তারা আমাকে মাঝে মাঝে অনুরোধ করে তাদের কোনো বিষয়ের উপর লিখতে। যেমন কিছুদিন আগে ট্রাম্পের ভিসা পলিসি চেঞ্জ করার নিয়ে, এই জন বি ভিসাটা, সেটা চেঞ্জ করা নিয়ে আমি একটা দীর্ঘ লেখা লিখেছি, ওদের এই সংখ্যায় বেরোবে।
আচ্ছা, আপনি এখান থেকে চলে যাবার পরে একটা পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন প্রধান সম্পাদক হিসেবে, সেটা কতদিন করেছেন?
সেটা সকালবেলা দৈনিক পত্রিকা, আমি তার উপদেষ্টা সম্পাদক ছিলাম।
জি জি,
এই উপদেষ্টা সম্পাদক হিসেবে আমি আড়াই বছর কাজ করেছি।
আচ্ছা, তারপরে ওটা ছাড়লেন কেন?
ওইটা আমি ছাড়িনি, পত্রিকাটা অন্যান্য নানা কারণে বন্ধ হয়ে গেল।
আচ্ছা, এবং তারপরে আপনি অধ্যাপনা শুরু করেছিলেন?
তারপরে আমি অধ্যাপনায় ফিরে গেলাম আবার।
জি,
কলকাতা বিশ্ববিদ্যালয়ে।
জি, তো এখন লেখালেখি ছাড়া আর সময় কাটে কিভাবে?
লেখালেখি তো প্রচুর সময় লাগে কবির।
হ্যাঁ,
নানা রকম লেখা লিখতে গেলে বা কোনো গবেষণার বিষয়ে লিখতে গেলে তার যে ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক লাগে তাতে তো অনেক সময় যায়।
হ্যাঁ, তো আপনার দুই পুত্র তো এখানে আমেরিকাতে থাকে, তাই না? তো এখানে কি আসা হয়?
একেবারেই না, আমি 2010 সালে রিটায়ার করে চলে এসেছি কলকাতায়।
হ্যাঁ,
আর এটা 2020 শেষ হতে চললো, এর মধ্যে আমি 2013 সালে একবার গিয়েছিলাম, আমার ছেলে, ছেলের বউ, আমার দুই পুত্র, দুই পুত্র বন্ধুদের সংসার সবই আমেরিকায়।
হ্যাঁ, মনে আছে। জি,
যাওয়া হয় না, ওরা বরঞ্চ গত বছর সবাই মিলে এসেছিল আমাদের কাছে, ঘুরে গেল।
আচ্ছা, তো আসা হয় না কেন? আসতে ইচ্ছে করে না?
না, ইচ্ছে করে, ইচ্ছে করে খুব। আমেরিকার মত তো অতুলনীয় শোভাময় দেশ আর হয় না। মিস করি আমেরিকার ফল, মিস করি আমেরিকার বরফ, মিস করি ওয়াশিংটনে যেখানে কাজ করতাম সেই জায়গা, চারপাশ ক্যাপিটল বিল্ডিং, মল, সব মিস করি। কিন্তু হয় না, মোটামুটি এখন আর এই যাতায়াতের ধকলটা নিতে ইচ্ছে করে না।
হ্যাঁ, লম্বা দীর্ঘ ফ্লাইট তো।
আচ্ছা, এখানেও নানা রকম লেখালেখির প্রতিশ্রুতির মধ্যে জড়িয়ে আছি।
আর লেখালেখি ছাড়া বৈদ্যুতিক মাধ্যমের সঙ্গে যুক্ত আছেন ওখানে কলকাতায়, রেডিও বা টেলিভিশন?
ঠিক সেভাবে আমি যুক্ত নেই, মাঝে মাঝে টেলিভিশনে কোনো প্রোগ্রামে আমাকে অতিথি হিসেবে ডাকে, বিশেষত আন্তর্জাতিক সম্পর্কের উপরে, সেখানে আমি আমার মতামত দিই।
ভয়েস অফ আমেরিকার বাংলা সার্ভিসকে মিস করেন? কি কি মিস করেন, কি রকম ভাবে মিস করেন?
দেখুন কবির, ভয়েস অফ আমেরিকার বাংলা সার্ভিস প্রায় 2 দশক আমি কাজ করেছি আপনাদের সঙ্গে, সেটা আমার কাছে খুব স্বর্ণোজ্জ্বল একটা সময়। আমি ছিলাম অধ্যাপক, হলাম সাংবাদিক, এবং এই যে বিবর্তনটা, সেটা ভয়েস অফ আমেরিকা ছাড়া আমার হতে পারতো না। এবং আমি ভয়েস অফ আমেরিকায় কাজ করে নিজেকে এত ঋদ্ধ করে হয়েছি বলে আমি মনে করি, খুবই ঋদ্ধ। সাংবাদিকতার নতুন জগৎ আমার খুলে গেছে, মানে ভয়েস অফ আমেরিকার কর্মজীবন, আপনাদের সহযোগিতা, সমর্থন, ভালোবাসা যা আমি পেয়েছি সেটা আমার জীবনের এক উল্লেখযোগ্য অংশ। এবং ভয়েস অফ আমেরিকা কাজ করার সুবাদে আমি যে সুযোগ আমায় ভয়েস অফ আমেরিকা দিয়েছিল কাজ করবার, অভিজ্ঞতা সঞ্চয় করবার, তাতে আমি বিপুলভাবে লিপ্ত হয়েছি। এ ব্যাপারে আমার স্বীকার করতে বিন্দুমাত্র কুণ্ঠা নেই, এবং আমি যে আজকের আমি হয়েছি তার পেছনে ভয়েস অফ আমেরিকার প্রচুর দান আছে। আপনাদের সহযোগিতা, ভালোবাসা, তারও অসাধারণ মূল্য আছে।
জি, অশীম চক্রবর্তী, আপনি আমাদের সঙ্গে যুক্ত হলেন, আমাদের সঙ্গে কথা বললেন, আমাদের দর্শক শ্রোতাদের সঙ্গে যোগাযোগ হলো আপনার। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। সালাম, নমস্কার, শুভরাত্রি।
আপনারাও ভালো থাকবেন, আপনার মাধ্যমে দর্শকদের আমি আমার নমস্কার, বিদায় এবং খোদা হাফেজ জানাচ্ছি।
আমরা কথা বললাম ডক্টর অসীম পদ চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকার বাংলা সার্ভিসের অসীম চক্রবর্তীর সঙ্গে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের অধিবেশন এখানেই শেষ করছি। ধন্যবাদ।
আসুন শোনা যাক আহসানুল হকের এই প্রতিবেদনটি।
খেলার খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আহসানুল হক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য নাজমুন্নূর রবিন ভাই। রবিন ভাই, কেমন আছেন?
হ্যাঁ, ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন।
হ্যাঁ, নিশ্চয়ই। আমেরিকায় তো একের পর এক রাজনৈতিক ক্ষেত্রে অঙ্গনে যেসব খবর বের হচ্ছে তাতে চিন্তার কারণ রয়েছে। প্রচুর সংখ্যক মানুষ দেখা যাচ্ছে সাম্প্রতিক কালে, এর মধ্যে প্রেসিডেন্ট রয়েছেন, ফার্স্ট লেডি রয়েছেন। আজকে আমরা আপনার কাছ থেকে শুনব একজন বিখ্যাত ক্রিকেটার সম্পর্কে, কিন্তু তার আগে খেলার দু একটি খবর সবার সাথে ভাগ করে নিতে চাই। একটা হচ্ছে যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে টানা চতুর্থবারের মতো আবার নির্বাচিত হলেন কাজী সালাউদ্দিন। কাজী সালাউদ্দিন, যিনি একসময় বাংলাদেশের নামকরা ফুটবলার ছিলেন, তিনি চতুর্থবারের মতো এই বাফুফের সভাপতি হলেন। সিটি এবং লিডসের মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা এক এক গোলে ড্র হয়েছে এবং প্রথমে গোল করেছিলেন রহিম, কিন্তু লিডস ইউনাইটেড পরে গোলটি পরিশোধ করে এবং এক এক গোলে সমতা ফিরে আনে। এছাড়া ফুটবল জগতে আরো ছোটখাটো কিছু খবর রয়েছে। তবে টেনিসের একটা খবর রয়েছে যে জোকোভিচ, তিনি ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডে উঠেছেন। তিনি বর্তমানে বিশ্বের এক নম্বর তারকা টেনিস খেলোয়াড়। তার পারফরমেন্স ছিল বেশ আক্রমণাত্মক। নোভাক জোকোভিচ, তিনি ড্যানিয়েল এলাহি গালানকে পরাজিত করে ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডে উঠলেন। ক্রিকেটের দিকে একটু নজর দিতে চাই। ক্রিকেটে তো এখন আস্তে আস্তে খেলা বাড়ছে, পাশাপাশি আমরা একটু পিছনে ফিরতে চাই। 90-এর দশকে শুরু করেছিলেন আন্তর্জাতিক খেলায় সৌরভ গাঙ্গুলি, যিনি ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বর্তমানে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট বিসিসিআই সেটির বর্তমান প্রেসিডেন্ট তিনি, সৌরভ গাঙ্গুলি, 48 বছর বয়স। তার জন্ম হয়েছিল কলকাতায় বেহালায় এবং 1972 সালের 8ই জুলাই। ছোটবেলায় থেকেই তার প্রতিভা দেখা যাচ্ছিল। ডানহাতি মিডিয়াম পেস বোলার, কিন্তু ব্যাট করতেন বাঁহাতি ব্যাটসম্যান হিসেবে। তার সম্পর্কে রবিন ভাই, তার সম্পর্কে যদি একটু বলেন। তার তো প্রচুর রান রয়েছে টেস্টে, ওয়ানডে ক্রিকেটে শতক হাঁকিয়েছেন টেস্টে 16টি, আন্তর্জাতিক টেস্টে 35টি অর্ধ শতক, 239 রানের একটা স্কোর রয়েছে তার টেস্ট ম্যাচে, 183 রানের একটা স্কোর রয়েছে ওয়ানডে ক্রিকেটে, 22টা শতক ওয়ানডে ক্রিকেটে, 72টা অর্ধশতক রয়েছে। এবং তার যে গড় সেটাও অত্যন্ত ভালো। তার রান টেস্টে 7,000-এর উপরে আর ওয়ানডে ক্রিকেটে 11,000-এর উপরে। রবীন ভাই, আপনি যদি সৌরভ গাঙ্গুলি সম্পর্কে একটু বলেন।
হ্যাঁ, সৌরভ গাঙ্গুলি এমন একটা প্লেয়ার, দেখেন যখন আমরা ক্রিকেট নিয়ে কথা বলি বিশেষ করে ভারতে, তখন কিন্তু আমাদের ওই কথাটা চলে আসে রয়্যালটি, রয়্যালটির নামটা চলে আসে। তখন কিন্তু আপনার মহারাজা কিংবা আনসোকান গায়কোয়াড় কিংবা আপনার নবাব পাটাউডি, তারপর সৌরভ গাঙ্গুলি, এদের কথা চলে আসে। কারণ সৌরভের নামই ছিল তার, যেরকম জয়শ্রী বয়কর বলতেন প্রিন্স অফ ক্যালকাটা, এমন ধরনের তার হাক দাগ ছিল, সবাই তাকে জানতো রয়্যালটি। এবং তার অ্যাডমিনিস্ট্রেটিভ স্কিল সাংঘাতিক। একসময় ভাবা গেছিল যে ইয়ান চ্যাপেল ইন্ডিয়ার কোচ হিসাবে যেরকম এসেছিলেন, হি ওয়ান্টেড সৌরভ টু বি আউট। এবং পলিটিক্স বলেন না, যাই বলেন না কেন, সৌরভ গাঙ্গুলি রিয়েলি অ্যাডমিনিস্ট্রেট দ্য পজিশন টু হিজ অ্যাডভান্টেজ। কি করলেন, ওটাকে উনি একটা পুঁজি করে নিয়ে এমন ভাবে চাল খেললেন যাতে তার ফেরত আসাটা ইনএভিটেবল হয়ে গেছিল। এবং সৌরভ গাঙ্গুলি প্রুভ দ্যাট হি উইদাউট দি স্কিল অফ হিজ ক্যাপ্টেন্সি ভারতের উন্নতি এত সাধন হতে পারে না, সেটাই তিনি প্রমাণ করলেন। সৌরভ গাঙ্গুলি তেমন একটা প্লেয়ার ছিল, তার তার ক্যাপ্টেন্সি বলেন, তার অ্যাডমিনিস্ট্রেশন বলেন, আবার তার কথা কিছু বললাম আপনাকে, তারপরেও তার যে স্কিলগুলো ছিল, তার সব ব্যালেন্সটা রাখা, সবাই সে তো বাংলা আপনার ওয়েস্ট বেঙ্গলের যে পজিশনটা ছিল অন্যান্য স্টেটে যেরকম যেরকম একটা পজিশন দেখা যায়, ওয়েস্ট বেঙ্গলের স্টেট কিন্তু তেমন গণ্য করার মতন ব্যবস্থা ছিল না, কিন্তু সৌরভ গাঙ্গুলি সেটা প্রমাণ করেছে যে তার অধীনে তার সাকসেস রেট খুবই ভালো ছিল, আমি কিছু কিছু ক্ষেত্রে বলবো তারই উন্নত ছিল, এবং তার যার ফলে উনি পরের দিকে খেলা ছেড়ে দিলেও কিন্তু তার তার প্রভাব বিস্তার করা তার জন্য খুব ভালোভাবেই সম্ভব হয়েছিল। তার ফলে কিন্তু এখন বলা হচ্ছে যে বাংলার আপনার ওয়েস্ট বেঙ্গলের যে সিচুয়েশন এখন রয়ে গেছে সেটা কিন্তু সদ্ব্যবহার করার জন্য আমাদের রিলি বাংলাদেশের কিন্তু সত্যি উপযোগী সময়। আমরা কিন্তু এই তার ডালমিয়া সময় যেরকম আমরা সব ব্যবহার করেছিলাম বাংলাদেশটাকে, একইভাবে আমি মনে করি যে অনেকে মনে করেন, আমি কেন অনেকে মনে করেন যে সৌরভ গাঙ্গুলির মতো প্লেয়ারকে তার একটা পজিশন যেটা আছে সেটাকে আমরা ইউটিলাইজ করে বাংলাদেশের সাথে যেরকম ইন্ডিয়ার খেলা খুবই কম হয় এগুলো ডিপ্লোম্যাসি খেলে এটাতে অনেক কিছু আমরা এগিয়ে নিয়ে আসতে পারবো, সেটাই আমার বিশ্বাস। আর সেটা কিন্তু সৌরভ গাঙ্গুলির থাকাকালীন এটা সম্ভব।
নিশ্চয়ই সৌরভ গাঙ্গুলি থেকে সৌরভ গাঙ্গুলি সম্পর্কে বলা হয় যে অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়া নয় ইংল্যান্ডের ডেভিড গাওয়ার তার অত্যন্ত প্রিয় একজন ব্যাটসম্যান, এবং এছাড়াও অস্ট্রেলিয়ার ডেভিড বুন, ভারতের মহিন্দর অমরনাথ, কপিল দেব, অ্যালান বর্ডার অস্ট্রেলিয়ার, এরা তার খেলার উপরে প্রভাব ফেলেছেন বলে মনে করা হয়। এবং বাঁহাতি ব্যাটসম্যান কিন্তু অফ সাইডে অসম্ভব শক্তিশালী ছিলেন তিনি, অফ সাইডের যে শটস গুলো তিনি নিতেন, স্কোয়ার কাট, স্কোয়ার ড্রাইভ, কভার ড্রাইভ, এইগুলো দেখার মতো, এবং এই এই বিষয়গুলো কিন্তু অন্য ক্রিকেটাররা বারবার বলেছেন যে সৌরভ গাঙ্গুলি অফ সাইডে যেভাবে খেলেন এইটা পৃথিবীর খুব কম ব্যাটসম্যান পেরেছেন। এবং এমন সময় তিনি ভারতের অধিনায়ক ছিলেন যে সময় বাঘা বাঘা খেলোয়াড় সব ভারতে, রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকার এবং সব বড় বড় খেলোয়াড়দের সাথে কিন্তু তিনি খেলেছেন, কিন্তু তারপরেও সৌরভ গাঙ্গুলির নামটা সবার পাশে উজ্জ্বল ছিল, একটা খুব অসাধারণ টিম নিয়ে খেলেছেন কিন্তু, তাই না?
হ্যাঁ অবশ্যই, কারণ ও তার কিন্তু যে ব্যাটিং স্কিল আপনি বললেন যে লেগ কাপ গুলো করা এত সুন্দর ছিল, তার লাস্ট মোমেন্টে নেগোসিয়েট করে খেলে চার মারার পর আপনার তার হাত থেকে যে এসেছিল সেটা দেখার মতন। এবং দেখেন ওয়েস্ট বেঙ্গলের টিমে কিন্তু বাঙালি প্লেয়ার আসা কিন্তু একটা দুরূহ ব্যাপার ছিল, অনেকে বলতো যে না চান্স পাবে না, অনেকে পেয়েছে পায়নি, তেমন দামও করতে পারেনি, কিন্তু সেখানে সৌরভ গাঙ্গুলি কিন্তু তার নিজের স্থানটা এত শক্ত করেছেন, তারপর আবার সে দলের অধিনায়ক করেছেন, তাতে কিন্তু প্রমাণ তার ক্যারিজম্যাটিক পার্সোনালিটিটা মানে একেবারে সবার সামনে বেরিয়ে আসছে, সেটা কিন্তু ইন্টারন্যাশনাল স্কিনে আপনার কন্টিনেন্টাল যেটা খেলা ছিল অস্ট্রেলিয়ার সাথে, ইংল্যান্ডের সাথে, অন্যান্য দেশের সাথে সৌরভ গাঙ্গুলি প্রমাণ করেছে। এবং তার ইতিমধ্যে তার নাম যেটা হয়েছে অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর, এটা কিন্তু সত্যি প্রশংসনীয়।
নিশ্চয়ই এখানে উল্লেখ করতে চাই যে বোলার হিসেবেও তিনি কিন্তু ভালো বোলার ছিলেন, মিডিয়াম পেস বোলার, এবং টেস্টে তার 32টি উইকেট রয়েছে, ওয়ান ডে ক্রিকেটে 100টি উইকেট রয়েছে, আর ব্যাটিং এর যে গড় সেখানে দেখছি 42.17 হচ্ছে তার টেস্ট ম্যাচে গড়, এবং 41.02 হচ্ছে তার ওয়ান ডে ইন্টারন্যাশনাল এর গড় অ্যাভারেজ, তো সেই দিক থেকেও কিন্তু অত্যন্ত শক্তিশালী। এবং এখন আপনি যেটি বললেন যে অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে তিনি যে ভূমিকা পালন করছেন, তো বাঙালি মাত্রেই সৌরভ গাঙ্গুলিকে নিয়ে গর্ববোধ করেন, এবং তার যে তার ব্যাটিং স্কিলের মধ্যে দেখেন উনি কিন্তু ওপেনিং ব্যাটসম্যান ছিলেন, সেখানে কিন্তু সচিন তেন্ডুলকর ওপেনিং ব্যাটসম্যান ছিলেন, উইকেটও পেয়েছেন কিছু, কিন্তু সৌরভ গাঙ্গুলির তুলনায় অনেক কম পেয়েছেন।
নিশ্চয়ই রবীন ভাই, আজকে আমাদের সময় শেষ, আমরা সামনে আবার এরকম বড় বড় ক্রিকেটারদের কথা শুনব। অনেক ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য।
ধন্যবাদ, আলাপ করে খুবই ভালো লাগলো।
বিজ্ঞান ও প্রযুক্তির নানান খবর আপনাদের শুনিয়ে থাকেন জয়তি দাশগুপ্ত। আসুন আজকে বিজ্ঞানের বিষয়ে তার কাছ থেকে শোনা যাক।
কোভিড-19 মহামারী লকডাউনের সময় স্কুলের শিক্ষার্থীদের কম্পিউটার প্রোগ্রামিং ভাষা ছাড়াই অ্যাপ্লিকেশন তৈরি করতে অনুপ্রাণিত করেছে। এযাবত কাল অবধি মোবাইল ডিভাইসগুলিতে ব্যবহার করা যাবে এরকম অ্যাপ্লিকেশন একমাত্র সফটওয়্যার ইঞ্জিনিয়ার অর্থাৎ প্রকৌশলীরাই তৈরি করতে পারতেন। কিন্তু সাম্প্রতিক বছরগুলিতে এমন সমস্ত প্রোগ্রাম আবিষ্কৃত হয়েছে যা কম্পিউটার কোডিং না জানলেও যে কেউ অ্যাপ তৈরি করতে পারবেন। এমনই একটি প্রোগ্রাম হলো ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির MIT অ্যাপ ইনভেন্টর। ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা এলিজাবেথ লি তার এক প্রতিবেদনে জানাচ্ছেন যে কিভাবে বিনা খরচায় একটি অনলাইন সাইট বিশ্বব্যাপী সমস্ত বয়সের মানুষদের অর্থপূর্ণ অ্যাপ্লিকেশন তৈরি করতে সাহায্য করছে। দক্ষিণ এশিয়া থেকে 14 বছর বয়সী চিন্ময়ী রামসুব্রমণিয়াম এবং 11 বছর বয়সী নিধি রামসুব্রমণিয়াম।
মাই নেম ইজ চিন্ময়ী রামসুব্রমণিয়াম এন্ড আই এম 14 ইয়ার্স ওল্ড।
মাই নেম ইজ নিধি রামসুব্রমণিয়াম।
পশ্চিম ইউরোপ থেকে ডেভিড এবং জানা।
উই আর ডেভিড এন্ড জানা।
উত্তর আফ্রিকার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। এরা সবাই MIT অ্যাপ ইনভেন্টর নামে এই বিনা খরচায় অনলাইন প্রোগ্রামটির সাহায্যে প্রোগ্রামিং এর ভাষা না জেনেও অ্যাপস তৈরি করছে। ধাঁধার টুকরোগুলোর মতো এই নির্দেশাবলীগুলি নামিয়ে অ্যাপস তৈরি করাটা কিন্তু অনেকটা কোডিং এর মতো। চিন্ময়ী এবং নিধি রামসুব্রমণিয়াম সম্পর্কে বোন। তারা ভারত থেকে এসেছেন এবং মহামারী চলাকালীন বাড়ি থেকে কর্মরত তাদের পিতামাতার কাছ থেকে তারা এই অ্যাপের ধারণা পেয়েছিলেন। চিন্ময়ী রামসুব্রমণিয়াম তার বোনের সাথে এই অ্যাপ্লিকেশনটি বানিয়েছিল এবং সে বলে,
Father's BP just shot up and my mom's are getting back pain. Like I was really concerned about that and I wanted to help them somehow.
আমার বাবার রক্তচাপ খুব বেড়ে গিয়েছিল এবং আমার মায়ের পিঠে ব্যথা হতে শুরু করেছিল, সুতরাং আমি খুবই উদ্বিগ্ন ছিলাম। তাদের এই অ্যাপ্লিকেশনটিতে কাজের সময় বিভিন্ন ধরনের বিরতি কিভাবে নেওয়া যায়, পড়ার জন্য খুব ভালো ভালো খবর, এমনকি নানা ধরনের গেমস এর পরামর্শও দেওয়া হয়। এই অ্যাপ্লিকেশনটি বার্ষিক MIT অ্যাপ উদ্ভাবক হ্যাকাথনের অন্যতম বিজয়ী, যার মূল লক্ষ্য হল বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের জন্য নতুন অ্যাপ্লিকেশন গুলির জন্য অনুসন্ধানী এবং এগুলি যারা তৈরি করছে তাদেরকে উৎসাহিত করা। MIT অ্যাপটির কারিকুলাম ডিজাইনার সেলিম তেজল বলেন,
Once you democratize it to include even young children and people of all ages, you can really have a much...
আপনি যদি ছোট বাচ্চা থেকে শুরু করে সমস্ত বয়সের মানুষদের এই কাজে উৎসাহিত করতে পারেন, তবে কিন্তু সত্যিকার অর্থেই অনেক বেশি উন্নত ধরনের অ্যাপ তৈরি করা যাবে। বিশ্বজুড়ে মহামারীর কারণে যখন লকডাউন ছিল তখন MIT অ্যাপ উদ্ভাবক আরো একটি প্রতিযোগিতার আয়োজন করেছিলেন, করোনা ভাইরাস অ্যাপ চ্যালেঞ্জ। বিজয়ীদের মধ্যে একজন হলেন আলজেরিয়ার 17 বছর বয়সী হারুন, যিনি তৈরি করেছিলেন এই করোনা ভাইরাস রোগটির জ্ঞান সম্পর্কিত কুইজ, করোনা ভাইরাসের লক্ষণগুলি শনাক্ত করার জন্য একটি অ্যাপ্লিকেশন। হারুন বরকত বলেন, এই অ্যাপ উদ্ভাবক আপনাকে অনেক যুক্তির সাথে চিন্তা করতে সাহায্য করবে। MIT অ্যাপ উদ্ভাবক গ্যালারিটিতে একটি অ্যান্ড্রয়েড ডিভাইসে কাজ করবে এরকম অনেকগুলি অ্যাপ্লিকেশন পাওয়া যাবে। কারণ এখন একটি কম্পিউটার ভাষা শিখছে এবং এই কম্পিউটার বিজ্ঞানকে তার ভবিষ্যৎ পেশা হিসেবে বেছে নিতে চায়।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রোকেয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.
Welcome to Learning English, a daily 30-minute program from the Voice of America. I'm Ana Mateo. This program is for English learners, so we speak a bit slower. And we use words and phrases with English learners in mind. Here are the stories we have for you today. For the Education Report, Alice Bryant tells us about an English teacher in Panama. Then Dr. Jill Robbins and Gregory Stockel report about an Afghan woman who earned top marks on a national test. I will return with this week's Words and Their Stories. And we end the program with The Making of a Nation, our ongoing series about U.S. history. But first, here is Alice Bryant.
Every Friday afternoon, Joel Alvarez gets his disco lights and music ready. When he turns on the Zoom camera at 6 o'clock, he is surrounded by blue lighting or lights of some other color. Sometimes he adds a hat or a special piece of clothing. Then he is ready for the party. But this is not just any party. It is also an English class at the University of Panama. And Alvarez is not just the event's DJ. He is also the professor. During these weekly parties, students play competitive grammar games in teams. The winning team gets to hear their favorite songs. At the university, Alvarez is known for working especially hard to connect with students and help them expand their professional goals. He is a respected educator in Panama, involved in everything from training English teachers to planning and speaking at conferences. Yet, that is still only part of the story. Alvarez has a whole other life in humanitarian causes. In the past several months, that has taken the form of helping needy families and school children around Panama City. During the coronavirus crisis, Alvarez has been identifying local families who need food and other assistance. He requests and gathers donations from friends and other people. He goes to the stores to purchase supplies. And he delivers the donations himself to the families.
I try to identify where is the real need, where there is impact.
Alvarez says he visits with the families when he makes deliveries. He talks with parents about how important it is for their children to continue their education, even with schools closed across the nation. Francisco Santa Maria is one of Alvarez's friends and a donor. Sometimes he goes with Alvarez on his delivery trips. Santa Maria likes meeting the families and hearing about their lives because, in his words, if we are living in our bubbles, we will never know how difficult a time others are having. Alvarez says that the number of people willing to help his aid operation keeps growing. In July, a friend of the professor asked their friend group to help provide aid to a local home for the elderly. They have been delivering food, clothing, and supplies such as disinfectant products and face coverings. Along with providing basic necessities, Alvarez volunteers as an English teacher for children in low-income neighborhoods. The families of these 7, 8, and 9-year-old students do not have computers, but they do have cell phones. So Alvarez teaches them in small groups over video calls. Alvarez says changes in Panama's education system has left the country without a strong reading culture. So now he is gathering donations of books for a nearby elementary school. His longer-term plan is to start a reading circle program at several local schools. Volunteer teachers would lead the circles. I'm Alice Bryant.
And now, a story from Afghanistan.
An Afghan woman received the highest score last week out of 170,000 students on the National University Entrance Examination. Shamsia Alizada is the daughter of an Afghan coal miner. During the Taliban rule, Afghan girls could not go to school. Now, she hopes to become a doctor and is winning widespread praise for her success. Her path has not been easy. 2 years ago, an Islamic State militant suicide bombing in West Kabul killed many classmates at a school she was attending. At the time, they were preparing for exams. She had changed her plans at the last minute to attend another event. She talked with Thomson Reuters Foundation and a coffee shop in Kabul. She spoke of wanting to work towards a brighter future for her troubled country. She thinks medicine is one of the ways she can help. She also wants to work to help the women of Afghanistan. Alizada now plans to study at the University of Kabul.
She hopes to become a brain surgeon, but is also considering a diplomatic career. She told VOA's Afghan service, "I want to bring change and serve my country. I will try, and my goal is to prepare myself to be able to even become the president." Alizada's success comes at an important time for the country. The government this month began power-sharing talks with the Taliban Islamist militant group. The Taliban ruled the country until 2001. Afghan women's rights have improved in many areas of daily life since those days. The Taliban did not let women go to work, and girls could not attend school. Now, many fear losing their hard-won gains. The Taliban say they have changed and will let girls go to school. Yet, fears remain that women's rights will not continue if the group regains influence. Alizada said her success in part comes from how her parents treated her. She was equal to her two brothers, something she said was rare in Afghanistan.
Like others born after the U.S.-led invasion, Alizada grew up with different opportunities from those her own family had. Her family's native province, Ghazni, is south of the capital. She went to the university campus to take the exams. Alizada is now waiting for university classes to start. She said she is spending her free time taking walks with her friends in the neighborhood or reading poetry.
Her older brother is studying engineering in India. She said she hoped to also win a scholarship to study in Britain, the United States, or Canada. She is not thinking only of herself. 10 years from now, she hopes to be practicing medicine. She also wants to see other women having similar success. I'm Jill Robbins.
And I'm Greg Stockel.
And now, words and their stories from VOA Learning English. Each week on this program, we explain expressions often used in American English. We give you lots of examples. This way, you can learn how to use the expressions when you speak English. Today, we talk about a very serious thing, the end of the world. In both popular culture and religious works, the end of the world is sometimes called the apocalypse or Armageddon. You do not need me to tell you that the end of the world is a bad thing. It is also not likely to happen during our lifetime. Fingers crossed. As an expression, we use the end of the world to be dramatic, to overstate, or to sell rock and roll songs.
It's the end of the world as we know it.
Now let's listen to these two people using the term the end of the world.
What is wrong with Theo? Why is he crying so hard?
Sarah broke up with him.
But they were going out together for only a month.
I know.
Listening to him cry like that, you would think it was the end of the world.
Now, this expression is not all bad. In fact, we often use it in the negative form. When you want to say that things are not so bad, you can say, it's not the end of the world. In other words, whatever the situation is, it could be much worse. Here is an example.
Our football team was hoping to finish in first place, but it won't be the end of the world if we don't.
If I say that something bad is not the end of the world, I am trying to make myself or someone else feel better about it. And here are more examples.
I will be disappointed if we cancel our trip to Spain this year. But it won't be the end of the world. There is always next year. A rainy wedding day is not the end of the world. People will have fun no matter what the weather does. Losing your job does not have to be the end of the world. You will find another one.
If your English studies are coming along slowly, do not worry. It is not the end of the world. And to help, you can join me again next week for another Words and Their Stories. Until next time, I'm Ana Mateo.
From VOA Learning English, welcome to The Making of a Nation. I'm Steve Ember. Last time, we talked about Martin Van Buren. He was sworn in as the 8th President of the United States in 1837. Not long after he took office, the United States suffered an economic depression. It lasted 6 years. The depression was the major problem during Van Buren's presidency, but not the only problem. In foreign affairs, one of the chief problems Van Buren faced was a dispute with Britain about Canada. Canadian rebels had tried twice to end British rule over Canada. They failed both times. Rebel leaders fled to safety in the United States. There, they found it easy to get men and supplies to help them continue their struggle. The rebels built a base on a Canadian island in the Niagara River, which formed part of the border between the two countries. The rebels used an American boat to carry supplies from the American side to their base. In December 1837, Canadian soldiers crossed the Niagara River and seized the boat. One American was killed in the fight. For a while, Canadian forces and the rebels exchanged attacks. A number of American citizens assisted the rebels. President Van Buren was troubled. He declared that the wish to help others become independent was a natural feeling among Americans. But he said no American had a right to invade a friendly country. He warned that citizens who fought against the Canadian government and were captured could expect no help from the United States. Another problem between the United States and Canada at that time concerned the border along the American state of Maine. That part of the border had been in dispute ever since 1783. That was when Britain finally recognized the independence of the United States. Years later, the King of the Netherlands agreed to decide the dispute. The King said it was impossible to decide the border from the words of the peace treaty between Britain and the United States. So he proposed what he believed was a fair settlement instead. The United States would get about twice as much of the disputed area as Canada. Britain accepted the proposal, but the United States did not. The United States refused because the state of Maine would not accept it. In 1838, Britain withdrew its acceptance of the proposal. Canadians entered the disputed area. The governor of Maine sent state militia forces to the area. The soldiers drove out the Canadians and built forts. Canada, too, began to prepare for war. President Van Buren sent General Winfield Scott to Maine. Scott was able to get the governor to withdraw his forces from the disputed area. He also received guarantees that Canadian forces would not enter the area. The danger of war passed. Americans in the border area, however, were angry with President Van Buren. They believed he was weak because he did not want war. The president was losing support. Not only in the Northeast, people all over the country were suffering because of the Depression. Most people believed Van Buren was responsible for their troubles because he continued the hard money policies of former President Andrew Jackson. Historian Joel Silby is an expert on Martin Van Buren. He says most historians do not think Van Buren was a strong president. However, Joel Silby says Van Buren left an important legacy.
When it comes to the political system, he was a brilliant innovator.
Van Buren organized his political party, the group that came to be known as the Democrats. In the late 18th and early 19th centuries, people who supported independent farmers and states' rights over a central government generally followed Thomas Jefferson. They called themselves Democratic Republicans or Jeffersonian Republicans. Jeffersonian Republicans opposed the Federalist Party. They believed the Federalists wanted a strong national government, a powerful banking system, and a small elite social class. But after Thomas Jefferson died, the Jeffersonian Republicans broke into factions. They divided their support among several candidates during presidential elections, and as a result, often lost. Joel Silby says one of the things Van Buren had learned was that above all else, when you have an ideology you want to fight for, you need unity. Van Buren organized political clubs and political leaders in New York that all supported Jefferson's ideas. He brought them together to talk about their political beliefs and choose a single candidate for their party. In the 1828 election, Van Buren had expanded this organization. His insistence on political unity had helped elect Andrew Jackson. And his system of meetings eventually became the national conventions that political parties use today to officially nominate their candidates. Van Buren also helped create the modern political campaign. In the 1820s, he noticed many state constitutions were lifting some of their voting restrictions. As a result, more people were allowed to vote. Historian Joel Silby says Van Buren wanted to bring these new voters into his political party.
He borrowed from a couple of minor parties the notion of popular campaigns where you persuaded people through campaign rallies, speeches by prominent people, and on election day, getting them out to vote by your organization's agents.
Joel Silby explains that these techniques to persuade and mobilize voters were new to national politics. Now they are some of the major features of political campaigns. Martin Van Buren's political tactics earned him a few nicknames. Some called him the Little Magician because he knew how to win elections. Others called him the Sly Fox of Kinderhook. Kinderhook is the town in New York where Van Buren grew up. The term Sly Fox is not entirely positive. Joel Silby says the nickname suggests that many people did not feel they could trust him.
Van Buren is the first person to be seen as that, a manipulator. Unfairly, I said he would do anything to win an election, and he had no real principles.
However, Joel Silby says Van Buren did what he thought was necessary to preserve Jefferson's ideals. In the election of 1840, Van Buren ran for a second term as president. This time, his opponents used Van Buren's political skills against him. Joel Silby says the Whigs used popular speeches and rallies to portray Van Buren as a failed president.
During his re-election campaign in 1840, crowds of Whigs would chant, "Matty Van is a used-up man," because he no longer had any power or effect. on things.
The Whigs also nominated a military hero they believed the people would love. He was General William Henry Harrison. Harrison had led an attack on Indians in the Indiana Territory in 1811. Many people believed that the battle at a place called Tippecanoe was a great victory for Harrison. But Van Buren's party, the Democrats, spoke of the 67-year-old Harrison as an old lady. They called him Granny Harrison. One Democratic newspaper said the old man did not really want to be president. It said Harrison would be happier with a $2,000 a year pension, a barrel of hard apple cider to drink, and a log cabin to live in. Hard apple cider was a popular drink among working men, and at that time, a great many farmers still lived in log cabins, houses made of rough logs. The Whigs were the party of bankers and businessmen. They saw a chance to use the Democrats' statement to their own gain. It gave them a way to present themselves as the party of the working man and the small farmer. "The statement is right," they cried. "The Whig Party is the party of hard cider and log cabins." The Whigs put up log cabins everywhere and offered free hard cider to everyone. They organized huge outdoor meetings for thousands with food and drink for all. They held parades and marched with flags, bands, and pictures of William Henry Harrison. Many campaign songs were written. These songs told of Harrison's bravery against the Indians. They told how he loved the hard and simple life of the common man, even though he was really a Virginia aristocrat. The Democrats made their own claims. They said Harrison could not read or write. They said he would not pay people the money he owed them. And they charged that Harrison even sold white men into slavery. Senator Henry Clay said the campaign was a struggle between log cabins and palaces, between hard cider and champagne. The state of Maine held elections in September of 1840. Voters in Maine elected a Whig, Edward Kent, as governor. They gave the state's electoral votes to Harrison, celebrated as the hero of Tippecanoe, and to his vice presidential candidate, John Tyler. The election results produced a new song for the Whigs. And have you heard the news from Maine and what old Maine can do? She went hell-bent for Governor Kent, and Tippecanoe and Tyler too.
Then let them talk about hard cider, 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 and log cabins too. It will only help to speed the ball for Tippecanoe and Tyler too, for Tippecanoe and Tyler too. And with them will beat little Van, 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 Van. Oh, he's a used-up man, and with them will beat little Van.
One by one, the other states voted. The election was close in the popular vote, but Harrison received 234 electoral votes compared to only 60 for Van Buren. And so William Henry Harrison became the 9th president of the United States. I'm Steve Ember, inviting you to join us next time for The Making of a Nation, American History, from VOA Learning English.
And that's our program for today. We hope you enjoyed it. Join us again tomorrow to learn English through stories from around the world. I'm Anna Mateo.